أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله والجميع الصالحين من عباد الله. أما بعد، ইসলাম ধর্মে বিভিন্ন জিনিসের গুরুত্ব দেওয়া হয়েছে এবং যেসব জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এই পবিত্রতা অনেক ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে, যেমন নামাজ তাওয়াফ, সঠিক হওয়ার জন্যে এই পবিত্রতার শর্ত রাখা হয়েছে। অর্থাৎ নামাজ যদি সঠিক করতে হয়, নামাজ যদি গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে পবিত্রতার প্রয়োজন রয়েছে। এবং এই পবিত্রতা শুধুমাত্র শরীরে নয়, আমরা পূর্বে আলোচনা করেছি এই পবিত্রতা দু রকমের, আত্মিক পবিত্রতা বা বাহ্যিক পবিত্রতা। আত্মিক পবিত্রতা নিয়ে আমরা আলোচনা করেছি। আত্মিক পবিত্রতার মধ্যে অজু, গোসল এবং তায়ামুম নিয়ে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করেছি এবং এই পর্যায়ে এসে আমরা বাহ্যিক বা জাহেরি অপবিত্রতা নিয়ে আলোচনা করব। অবশ্য বাহ্যিক অপবিত্রতা বা পবিত্রতা নিয়ে যখন আলোচনা হয়, তখন ইসলাম এটার গুরুত্ব এত দিয়েছে যে শরীর বা শরীরের পরিধান, কাপড়, লেবাস, তার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়েছে। অবশ্য একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে পবিত্রতা আর পরিচ্ছন্নতা দুটো এক জিনিস নয়। ঠিক সেরকম অপবিত্রতা এবং অপরিষ্কার বা অপরিচ্ছন্নতা এক জিনিস নয়। হতে পারে একটা কাপড়, একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, কিন্তু সেটা অপবিত্র থাকতে পারে। আবার ঠিক উল্টোটা, যে হতে পারে একটা কাপড় অপরিচ্ছন্ন কিন্তু পাক পবিত্র হতে পারে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে পবিত্রতার সাথে আমরা মিলিয়ে না দেই, অপবিত্রতাকে অপরিষ্কার বা অপরিচ্ছন্নতার সাথে যাতে মিলিয়ে না দিই, আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। তবে পরিচ্ছন্নতা বা পবিত্রতা নিয়ে যখনই ইসলাম আলোচনা করে, পবিত্র করার ক্ষেত্রে আমার জানতে হবে যে কোন কোন জিনিস অপবিত্র, যাকে আমি পবিত্র করে নিয়ে আমার ইবাদত, আমার বাহ্যিক শরীর, আমার বাহ্যিক কাপড়, যে স্থানে ইবাদত করব সেই স্থান ইত্যাদি ইত্যাদি আমরা পবিত্রতার সাথে সুন্দরভাবে, যাতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়, সেই হিসেবে আমরা ইবাদত করতে পারি। তাই সবচেয়ে প্রথম যে বিষয় আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে অপবিত্রতা বা নাজাসাত বা নাজেস জিনিসগুলা, অপবিত্র জিনিসগুলার পরিচিতি জানা। যদিও অপবিত্র জিনিসের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মূলত কোনো পার্থক্য নেই। কেউ হয়তো অপবিত্র জিনিসের পরিচয় বর্ণনা করতে গিয়ে 10টা বর্ণনা করেছেন, কেউ হয়তো 11টা, কেউ হয়তো 12টা। যারা 10টা বর্ণনা করেছেন তারা দুটো জিনিসকে একসাথে হিসেব করে গণনা করেছেন, আবার যারা 12টা বর্ণনা করেছেন তারা হয়তো একটা শাখা প্রশাখা বের করে 12টা গণনা করেছেন, যার প্রয়োজন ছিল না সেটা সেই 11টার মধ্যেই চলে আসে। তাই আমরা বলবো যে অপবিত্র জিনিস 11টা। সর্বপ্রথম মলমূত্র বা প্রস্রাব এবং পায়খানা। প্রস্রাব এবং পায়খানা মানুষ এবং এমন সব প্রাণী, গাইরে মাকুল লহম, যার গোশত খাওয়া হারাম এবং যার রক্ত ফিনকি মেরে সবেগে বের হয়, তাদের প্রস্রাব এবং পায়খানা বা মলমূত্র নাজিস বা নাপাক। দ্বিতীয়ত, রক্ত, বীর্য এবং মৃতদেহ। রক্ত, মৃতদেহ এবং বীর্য, তিনটি জিনিস মানুষ এবং যাদের রক্ত ফিনকি মেরে বের হয় তাদের এ তিনটি জিনিস হারাম। প্রথম বলেছি দুটো, মলমূত্র, মল এবং মূত্র, এখানে হচ্ছে তিনটে, তাহলে হলো পাঁচটা। তারপর কুকুর এবং শূকর, এই দুটো অপবিত্র জিনিস অর্থাৎ নাজেসের মধ্যে পড়ে। তবে একটা কথা, অনেক আঞ্চলিক ভাষায় বা অনেক অঞ্চলে এই কুকুর শূকর যখন আমি বলবো বা আমরা বলবো, অর্থাৎ সাধারণ কুকুর শূকর যেটা স্থলে বাস করে, জলে হয়তো এক প্রকার প্রাণী থাকতে পারে, কুকুরের মতো চেহারা, আমাদের শীল যাকে বলি, অথবা শূকরের মতো বা কুকুরের মতো চেহারা বা কুকুরের মতো দেখতে, হয়তো কুকুরও বলা হয়, হয়তো কোনো কোনো স্থানে শূকরও বলা হয়, তাই জলের কুকুর বা জলের শূকর নয়, বরং স্থলের কুকুর এবং শূকর যেটা আমরা সবাই সচক্ষে দেখি সেটাই হচ্ছে গিয়ে নাজেস। অষ্টম, মদ বা শরাব এবং যে কোনো তরল পদার্থ যা নেশাগ্রস্ত করে এবং মাতাল করে সেটা হচ্ছে গিয়ে নাজেস। অবশ্য কোনো পাউডার জাতীয় জিনিস যদি পানিতে ঘুলিয়ে দেয়া হয়, হোক সেটা নেশা জাতীয়, কিন্তু সেটা নাজেস কমপক্ষে হবে না। হয়তো খাওয়া হারাম সেটা আলাদা বহস, আমরা এখন শুধুমাত্র নাজেস নিয়ে আলোচনা করছি, যে নাজেস মদ জাতীয় তরল পদার্থ যেটা মাতাল করে দেয় বা নেশাগ্রস্ত সেসব হচ্ছে গিয়ে নাজেস। এবং নবম যেটা হচ্ছে গিয়ে সেটা যব থেকে গৃহীত পানি বা যবের পানি, যা এক ধরনের মদ, সেটাতে নেশাগ্রস্ত রয়েছে, হয়তো আজকাল নেশাগ্রস্ত নাও হতে পারে কেমিক্যাল মেশানোর কারণে, কিন্তু যবের পানি যদি সেটাকে বলা হয় তাহলে সেই যবের পানিও হারাম। দশম হচ্ছে গিয়ে কাফের। কাফের ব্যক্তি, কাফের কারা আমরা পরবর্তীতে আলোচনা করব, সে কাফের ব্যক্তি নাজেস। এবং শেষ যেটা বলবো সেটা হচ্ছে অপবিত্র খাওয়া উট, অর্থাৎ যে উটের অপবিত্র জিনিস খায় তার গায়ের ঘাম হচ্ছে গিয়ে নাপাক। আমরা দেখি আমাদের ঘরে পালিত পশুদের মধ্যে অনেক পশুই ময়লা আবর্জনা আশপাশে ঘোরাফেরা করে, যা সারা দিন হয়তো নোংরা জিনিস খায়, নাপাক জিনিস খায়, হয়তো সেটা মোরগ বা হাঁস মুরগি যাই হোক না কেন, কিন্তু আমাদের সেটা আলোচনা আলাদা, আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখানে যে নেজাসাত 11টা জিনিসের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে, যদি কোনো উট নাপাক জিনিস ভক্ষণ করে খায় তাহলে সেই উটের গায়ের ঘাম নাজেস। সেই উট কী হবে সেটা পরবর্তী বিষয়, আমাদের এখন শুধুমাত্র 11টা। তাহলে 11টা জিনিস হচ্ছে গিয়ে, এক, মল বা প্রস্রাব, মলমূত্র বা প্রস্রাব পায়খানা, তিন, রক্ত, চার, বীর্য, পাঁচ, মৃতদেহ, ছয়, কুকুর, সাত, শূকরের পর, আট, শরাব মদ, তারপর যবের শরাব, তারপর কাফের, তারপর উটের ঘাম। এর পরবর্তীতে নাজাসাত বা এই সম্পর্কে আমরা তার বিধান নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা মলমূত্র বা প্রস্রাব পায়খানার যে বিধানগুলো সেটা নিয়ে আলোচনা করব, যে মানুষ এবং সেই সব প্রাণী যার গোশত খাওয়া হারাম এবং রক্ত ফিনকি মেরে বের হয়, উদাহরণস্বরূপ শিয়াল বা বিড়াল, যেটা ঘরে পালিত অনেক সময় ঘরে লালন পালন করা হয় বিড়াল, কিংবা শিয়াল, বাঘ, নেকড়ে, যেহেতু তাদের গোশত খাওয়া হারাম, কিন্তু রক্ত যেহেতু ফিনকি মেরে সবেগে বের হয়, তাদের প্রস্রাব এবং পায়খানা হচ্ছে গিয়ে নাপাক। কিন্তু যদি কোনো হালাল গোশত থাকে, অর্থাৎ যার গোশত খাওয়া হালাল, তার যার গোশত খাওয়া হালাল তার প্রস্রাব পায়খানা নাপাক হবে না। কিন্তু হালাল গোশত যদি এমন হালাল গোশত যে রক্ত তার ফিনকি মেরে বের হয় না, আমি বলেছি যে হালাল গোশত যেমন গরু ছাগল, অথবা যার রক্ত ফিনকি মেরে বের হয় না, যেমন মাছ, তাদের প্রস্রাব এবং পায়খানা পবিত্র পাক। এবং যেসব প্রাণী গোশত খাওয়া মাকরুহ বলা হয়েছে, সরাসরি হালাল বলা হয়নি, মানে অর্থাৎ খাওয়া জায়েজ কিন্তু না খাওয়া উত্তম, তো যেসব প্রাণীর গোশত খাওয়া মাকরুহ, তাদের মলমূত্র পাক, উদাহরণস্বরূপ ঘোড়া বা গাধা, তাদের গোশত খাওয়া যেহেতু মাকরুহ, তাই তাদের প্রস্রাব এবং পায়খানা পাক পবিত্র। অবশ্য প্রাণীর সাথে সাথে আমাদের অনেক সময় আমরা বাইরে বেরোলে পাখি, অনেক সময় পাখির বিশেষে যেসব পাখির গোশত খাওয়া হারাম, যেমন কাক, তাদের মলমূত্র নাজিস যেহেতু গোশত খাওয়া হারাম। এবং এমন প্রাণী, হঠাৎ একটা পাখি এসে গাছে বসে বসেছে, আমরা জানি না যে সেটার হালাল গোশত, অর্থাৎ তার গোশত খাওয়া হালাল না গোশত হারাম, কারণ আমরা পাখিকে নিচে থেকে দেখছি বা চিনি না পাখিকে। এমন অবস্থায় যেহেতু আমাদের তার অপবিত্র, তার প্রস্রাব পায়খানার অপবিত্রতার বিষয়ে আমরা জানি না, তাই তার প্রস্রাব পায়খানা না যাওয়ার কারণে পাক এবং পবিত্র। যদি আমি বলেছি যে যদি কোনো প্রাণীর ফিনকি মেরে সবেগে রক্ত বের হয়, তার প্রস্রাব পায়খানা নাপাক বা অপবিত্র। কিন্তু যদি একটি প্রাণী দেখেছি কিন্তু আমাদের জানা নয় যে সে প্রাণীর রক্ত ফিনকি মেরে বের হয় না, রক্ত ফিনকি মেরে বের হয় না, যতক্ষণ পর্যন্ত আমরা সেটার রক্ত খেটে পরীক্ষা করব, তার আগে আমাদের সে প্রস্রাব পায়খানা দিয়ে অপবিত্র বা অপবিত্র করে ফেলেছে, এখন জানি না সেটা অপবিত্র হয়েছে কি না, এই অবস্থায় যেহেতু আমাদের জানা নয়, তাই তার প্রস্রাব পায়খানা না জানা পর্যন্ত আমাদের জন্য পাক। যখনই আমরা মুতমাইন যে অমুক পাখির গোশত খাওয়া হারাম অথবা অমুক প্রাণীর ফিনকিমের রক্ত বের হয়, তখনই আমাদের জন্য সেই বিধান বর্তাবে এবং তার প্রস্রাব পায়খানা নাজিস বা অপবিত্র বলে গণ্য করা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।